আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমাদের তাফসীর শুরু হচ্ছে সূরা আত-তাওবার 25 নম্বর আয়া থেকে, আয়া নম্বর 25 অফ সূরা আত-তাওবা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, আপনারা শুনে আসছেন তবুকের যুদ্ধ, ফাতে মক্কা, মক্কা বিজয়, খন্দকের যুদ্ধ, বদরের যুদ্ধ, ওহাদের যুদ্ধ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 10 বছর ছিলেন, এর ভিতরে অনেকগুলো যুদ্ধ জিহাদ করতে হয়েছে, মুসলমানদেরকে একটা পরে একটা মোকাবিলা করতে হয়েছে। তো ওই উপলক্ষে মাঝে মধ্যে মুসলমানদের হিম্মত হারা হয়ে যান, কিন্তু আল্লাহ তাআলা উৎসাহিত করছেন। এরপরে মাঝে মধ্যে মিস্টেক করেছেন, আল্লাহ তাআলা সেগুলো কারেকশন করেছেন। ওহাদের যুদ্ধে বড় মিস্টেক করেছিলেন, কি করেছিলেন, ওনার নির্দেশ অমান্য করে গনিমতের মালের জন্য স্ট্র্যাটেজিক জায়গা ছেড়ে দিয়ে দৌড় দিয়েছিলেন, একটা বড় ক্ষতি হয়ে গেছে, তাই না? আবার মক্কা বিজয়ের পরেই তায়েফের যুদ্ধ হয়ে গেল, তায়েফে একটা যুদ্ধ হয়েছে তায়েফবাসীদেরকে নিয়ে, হনাইন এলাকায় তায়েফবাসীরা এগিয়ে আসলো। তিনি যখন লাম্মা বালাগা হাওয়াযিনু ফাতহু মক্কা, মক্কা হাওয়াজেন হলো তায়েফের একটি বড় কবিলা, তাদের কাছে যখন খবর আসলো মক্কা বিজয় হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে ইসলাম কায়েম করেছেন, শিরকের আখড়া উৎখাত হয়ে গেছে, এখন এরা তো প্রমোদ গণছে, তারা মনে করছে যে তাদের প্রতি এখন আক্রমণ আসবে, এর চেয়ে ভালো তারা এখনই মক্কায় পর্যন্ত সীমাবদ্ধ থাকার জন্য, মক্কা থেকে বিতাড়িত করার জন্য মক্কার দিকে তারা এগিয়ে আসছে আক্রমণ করতে। সেখানে এই হাওয়াযিন গোষ্ঠী জামাহু মালিক ইবনে আওফান নাসরি বিন মানি নাসর ইবনে মালিক, সে এই তার নাম হচ্ছে মালিক ইবনে আউফ, এই লোকটি হাওয়াযিন কবিলার সর্দার, তায়েফের সবচেয়ে বড় কবিলার সর্দার, সে কি করলো, তায়েফবাসীকে ঐক্যবদ্ধ করলো যে আমরা মুহাম্মদকে আক্রমণ করব, মক্কার দিকে রওনা হয়ে যাব। এবং তাদের সঙ্গে কি করেছে, ওসাকা মাল কুফারে আমওয়ালাহুম ওয়া মাওয়াসিহিম ওয়া নিসাআহুম ওয়া আওলাদাহুম, সঙ্গে নিয়ে আসলো শুধু তার সৈন্য বাহিনী না, যারা লড়াই করবে এরা ছাড়াও তাদের স্ত্রী পরিবার, গরু ছাগল যা আছে সব নিয়ে আসছে। স্ত্রী পরিবার, ছেলে মেয়ে, বাচ্চারা, গরু ছাগল কি যুদ্ধ করবে নাকি, ওগুলো আনার কারণ কি, চিন্তা করেন তো। কোনো পিছুটান থাকবে না, আর যারা লড়াই করতে আসবে তাদেরকে মেসেজ দেওয়া হবে, তোমরা যদি লড়াই না করো তোমাদের বাচ্চা কাচ্চা এগুলো সব তাদের এখন এই মুহাম্মদের দুশ্মনের শিকার হয়ে যাবে, কাজে এদেরকে বাঁচাইতে হলে এখন জান দিয়ে লড়াই করতে হবে, পিছনের দিকে পালানোর চিন্তা করবে না, এই বুদ্ধি করে সব নিয়ে আসছে। ওয়াজআমা আন্না যালিকা ইয়াহমি বিহি নুফুসাহুম ওয়া তাশতাদ্দু ফিল কিতাল ইনদা যালিকা শাওকাতুহুম, তো চিন্তা করলো যে এইভাবে নিয়ে আসলে তার সৈন্য বাহিনীর মধ্যে জজবা সৃষ্টি হবে এবং তারা কিছুতেই পিছপা হবে না। তারা কত নাম্বার ছিল, তারা প্রায় কোন কোন রেওয়ায়েতে তারা 8,000 এসেছিল, এবং কোন কোন এসেছে তারা আরো বেশি ছিল, 12,000 খবর এসেছে। এরপরে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর এরকম পেলেন, পাওয়ার পরে তিনি আবদুল্লাহ ইবনে আবি হাদরাত আল আসলামি রাদিয়াল্লাহু আনহু কে পাঠালেন গোয়েন্দা হিসাবে রিপোর্ট আনার জন্য, তাদের খবর কি, খোঁজ খবর নিয়ে আসো। তিনি এসে সব খবর দিলেন যে তারা তো পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসে, তারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একদম রেডি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, তিনি প্রস্তুতি নিতে বললেন, এবং অনেক প্রস্তুতি নিয়ে তিনি প্রায় 12,000 সৈন্য নিয়ে আসলেন, 12,000 বাহিনী ওনার, ওদের যদি 8,000 আর মুসলমানদের 12,000, কাদের বেশি, মুসলমানদের বেশি। এই 12,000-এর মধ্যে 10,000 হলো মদিনা থেকে আসা যে সমস্ত সাহাবিরা মুহাজির আনসার, আর 2000 হলো মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছে, এখান থেকেও তিনি আরো 2000 রেডি হয়ে গেছে, ঠিক আছে এবার আমরা আপনার পক্ষে লড়াই করব, এতদিন আপনার বিপক্ষে করেছি। আর আশেপাশের কিছু বেদুইন সহ প্রায় 12000 আসলো, এবং তিনি মক্কা থেকে এই 12000 বাহিনী নিয়ে এগিয়ে গেলেন তায়েফের দিকে। ওয়াস্তামালা আলা মক্কা আত্তাব ইবনে আসিদ, মক্কা রেখে গেলেন আত্তাব নামে একজনকে, যে তুমি মক্কার ইনচার্জ, মক্কা তো এখন ওনার কন্ট্রোলে আছে। আবু সুফিয়ান সহ যারা যে লিডার ছিল তাকেও, তিনিও এখন ইসলাম কবুল করেছেন, তিনিও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে যুদ্ধ করতে রওনা হয়ে গেছেন। মক্কার গভর্নর দায়িত্বশীল হিসাবে আত্তাবকে তিনি রেখে গেলেন। তো এখন রওনা করে দিয়েছেন তায়েফের দিকে। একটু পরে গিয়ে তারা দেখতে পেল যে একটি খুব গ্রিন পাতাওয়ালা গাছ আছে, এই গাছের নাম হচ্ছে জাতু আনওয়াত। ওই গাছের কাছে আসলে মক্কার ন মুসলিম, আশেপাশে বেদুইনরা কিছু ন মুসলিম, তারা দেখলো যে এই গাছের মধ্যে অনেক কিছু লটকাইয়া রাখছে আপনার ওই মুশরিকরা, বিভিন্ন জিনিস লটকাইয়া থয়ে, গাছের মধ্যে লটকাইলে প্রোটেকশন হবে, বরকত হবে জীবনের মধ্যে। এরকম কোন কোন জায়গায় গাছে বরকত হয় দেখছেন নাকি লটকে রাখছে? যে কোন কোথায় দেখছেন বলেন দেখি, চিটাগাং কোন জায়গায় দেখছেন? বোস্তামির মাজারে, মাজারে বিভিন্ন গাছের মধ্যে নাম টাম লটকে রাখে, বিপদ আপদ বলা মুসিবত থেকে বাঁচার জন্য মাজারওয়ালা পাহারা দিবে। আমি গিয়েছি সাইপ্রাসে ইসলামিক প্রোগ্রামে, সেখান থেকে চলে গেলাম নর্থ সাইপ্রাসে, যেখানে একজন সাহাবিয়ার মাজার আছে, বিনতু মিলহান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু ছিলেন। ওনার মাজারে গিয়ে দেখি যে মাজারে যা বেদাত আছে আমাদের দেশের থেকে কয় গুণ বেশি, আর আশেপাশে গাছ যতগুলো আছে কত কিছু তো লটকে রাখছে ওখানে। তো এরকম লটকানোর শেরেক এটা পুরনো জমানার শেরেক। মক্কা থেকে বের হয়ে ওই বেদুইনরা যখন দেখলো তারা সকল ইসলাম কবুল করছে, কেবল ফাতে মক্কা হওয়ার পর ইয়াদ খুলুন আফি দিন ইল্লাহে আফওয়াজ, দলে দল ইসলামী কবুল করছে, বুঝার আগেই ইসলাম কবুল করে ফেলছে। তো এখন ওই গাছের মধ্যে এত কিছু লটকে রাখছে, মনে করলো যে গাছের মধ্যে এত কিছু আছে এটা তো অনেক ফজিলত হওয়ার কথা। তো এখন কেউ কেউ এসে বললো এই ন মুসলিমরা, ইয়া রাসুল আল্লাহ, এই যে আল্লাহ না দাতা আনওয়াত ইনকাম আল্লাহ দাতা আনওয়াত, এদের যে শরীক আল্লাহদের এত সুন্দর গাছের একটা ব্যবস্থা আছে কিছু লটকানো যায়, তো আমাদের লটকানোর জন্য কোন একটা গাছটা জোগাড় করে দিবেন না, বরকত পাওয়া যায় যাতে করে। এই কথা শুনে তিনি কি বললেন, আল্লাহু আকবার, কুলতুম আল্লাহি নাফসি বিয়াদিহি কামা ক্বালা কওম মূসা, মূসা আলাইহিস সালাম কওম যেরকম বলেছিলেন ওই রকমই তো তোমরা বললা আমার উম্মত হয়ে। কেউ কেউ অবশ্য ভালো মুসলমানরা মুহাজির আনসারী সাহাবের এগুলো বলেন নাই, তাদের ইমান এই দুর্বল পর্যায়ে যায় নাই। কি বলেছিল মূসা আলাইহিসসালামের কওম মূসা আলাইহিসসালামকে, এ যে আল্লাহ না ইলাহান কামা লাহুম আলিহা, তারা যেভাবে বলেছিল মূসা আলাইহিসসালাম কওম যখন ফেরাউনের আক্রমণ থেকে আল্লাহ তাআলা পার করে দিলেন সাগর পাড়ি দিয়ে, ওই পারে চলে গেল নিরাপত্তার সাথে, মনে আছে তো? আর ফেরাউনকে আল্লাহ তাআলা তার বাহিনী সহ ডুবিয়ে মারলেন। ওই পারে গিয়ে কিছুদিন যাওয়ার পরে তারা দেখলো কি আছে, অন্যরা গরুর পূজা করে, ওই এলাকার যারা অমুসলিম মুশরিক ছিল দেখলো তারা গরুর পূজা করে, এই গরুর পূজা দেখে তাদের এত পছন্দ হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালামকে বলেন, এ যে আল্লাহ আলিহান কামা, এ যে আল্লাহ আলী ইলাহান কামা আল্লাহ আলিহা, এই যে এদের এত সুন্দর মাবুদ আছে, মূর্তি আছে, গরুর পূজা করতেছে, আমাদের পূজা করার কিচ্ছু নাই, যে আল্লাহর ইবাদত করে কিচ্ছু তো দেখিও না, তো দেখা যায় এরকম কিছু একটা মাবুদ জোগাড় করে দেনা আমাদের করে। তো মূসা আলাইহিস সালাম কি দুঃখ করে কি বললেন, ইন্না লিল্লাহ, যে হাহিরে, যে আল্লাহ তোমাদেরকে ফেরাউনের হাত থেকে এই অত্যাচার থেকে পার করে আনলেন আর ফেরাউনকে তোমাদের সামনে ডুবাইয়া মারলেন, সে আল্লাহর পরিবর্তে তোমাদের আরেক মাবুদের দরকার হয়ে গেছে। তো এই মূসা আলাইহিস সালামের কথা মনে করিয়ে দিলেন, হে উম্মত, তোমরা কি মূসার কওমের মতো আমার সঙ্গে শুরু করেছ? এরপরে তিনি আরো বললেন, লা তারকাবুন্না সানানা মান কামান ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা হাত্তা ইন্নাহুম লা দাখালু জুহরা দাব্বিন লা দাখালতুমুহু, তোমরা তো যা দেখা যাচ্ছে ওই অন্যান্য বিভ্রান্ত জাতির মতোই তাদের প্রত্যেকটি পদক্ষেপকে তোমরা অনুসরণ করবা। তারা যেখানে যেখানে মিস্টেক করেছে, আল্লাহর দিন থেকে সরে গিয়েছে, পথভ্রষ্ট হয়ে গেছে, বিভ্রান্ত হয়ে গেছে, ওগুলা জোগাড় করে দেখা যায় তোমরাও তাদেরকে ফলো করবো, অনুসরণ করবা। তিনি বললেন অবশ্যই অবশ্যই আমার উম্মতের ভবিষ্যতে শুধু এই জামানা নয়, আগামীতেও কি হবে, তারা বিজাতির সংস্কৃতির অনুসরণ করবে, তাদের তরিকাকে ফলো করবে। মুসলিম উম্মত, এই উম্মত সুন্দর ইসলাম কোরআন হাদিস তাওহীদ সুন্নতের তরিকা বাদ দিয়ে শিরক বিদআতের তরিকা কোন কোন জাতির অনুসরণ করবে, বিভিন্ন জাতির অনুসরণ করবে। অনুসরণ করতে করতে তারা যদি কোনো একটা বরকতের জন্য শিয়ালের গর্তে ঢুকে, তোমরাও সেখানে ঢুকবা, যে ওখানে গর্তের মধ্যে বরকত আছে। এভাবে করে অন্য জাতিকে তোমরা অনুসরণ করবা। এটা ইবাদতের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে হতে পারে, বিভিন্ন আচার অনুষ্ঠানে হতে পারে। দু চারটা এক্সাম্পল দেন, আমাদের মুসলিম উম্মা এখন বিজাতীয় কালচারকে অনুসরণ করছে, বলেন তো দেখি দুই একটা এক্সাম্পল। পয়লা বৈশাখে এই নর্তন কুর্দন নাচানাচি, এই যে মেলার এই অনুষ্ঠান, এগুলো আমাদের দেশে আপনাদের জমানায়, আপনাদের বাবা দাদাদের জমানায়, এগুলো বেশি কারা করতে, হিন্দুরা করতে না মুসলিমরা করতো? এখন হিন্দুদেরটা আমাদের জাতীয় উৎসব হয়ে গেছে, একটা। আরো দু একটা দেন, অন্যান্য জাতির অনুষ্ঠান কিভাবে করা হয়। আমি একটা এক্সাম্পল দেই সবচেয়ে চাক্ষুষ, কারো কাউকে স্মরণ করতে হলে কোনো বীর সেনানী, কোনো বড় নেতা পাতি আতি পাতি নেতা বড় নেতা কোনো কিছু বিশেষ ব্যক্তির থেকে স্মরণ করে, তার মৃত্যু দিবস উপলক্ষে মারা গিয়েছে, স্মরণ করার জন্য কি করার ফর্মুলা আসছে? নিরাপত্তা পালন করে এরকম করে থাকো, এক মিনিট নিরাপত্তা পালন করো, তার প্রতি বিশাল সম্মান করা হলো। এই এক মিনিট কোন একদিন নিরাপত্তা পালন করে থাকলে তার কবরের মধ্যে কদর ফজিলত পৌঁছবে, কোন লাভ হবে তার? তো এগুলো কোথেকে নিচ্ছে আমাদের শিক্ষিত লোকগুলো, যে ওই দুনিয়ার সভ্য সমাজ তৎকাল তথাকথিত যারা এগুলো করে তাদের থেকে এগুলো নাও। আর আমাদের ইসলাম কি বলেছে, তাদের জন্য কি করলে ফায়দা হবে, দোয়া করলে ফায়দা হবে। আমরা তাদের জানাজা পড়ি, জানাজা পড়ে কবর জিয়ারত করি, তারপরে দোয়া করি, যত দোয়া করব তত তাদের কাছে পৌঁছবে। অন্যান্য জাতির কাছে তো এগুলো নাই, তাদের কাছে দোয়া আছে? দোয়া যদি করে পৌঁছবে, কোনো লাভ হবে? তো তাদের কাছে যেহেতু কিছু নেই, যেটা আছে তারা সেটা করে না। আমাদের কাছে যেটা আছে সেটা কি তাদের থেকে ভালো না একটু দুর্বল? কত ভালো, আহারে কপাল পড়া, ভালো জিনিসকে ফেলে দিয়ে তাদের পচাটা নিয়ে যাচ্ছি, দাঁড়িয়ে থাকতেছি কিছুক্ষণ, আর মনে করি এটা বোধহয় খুব ভালো, খুব উত্তম, এটা সভ্যতার লক্ষণ। এই হলো মুসলমান জাতির, তিনি ভবিষ্যৎবাণী করে গেছেন তোমরা এরকমই করবে, অন্যান্য জাতির এক একটা অনুষ্ঠানকে, আচার অনুষ্ঠানকে, তাদের এগুলোকে তোমরা পাল্টে নিবা, নিজের দিন বাদ দিয়ে সেটা নিবা, নিজের তাওহীদ বাদ দিয়ে শিরক নিবা, সুন্নত বাদ দিয়ে বিদআত নিবা, নিজস্ব ইসলামের তরিকা আল্লাহ নবী তরিকা বাদ দিয়ে অন্য সংস্কৃতি আমদানি করে করে নিজের দিকে মনে করবা খুব ভালো করছ। এইদিকে আমাদের মুসলিম উম্মা কি পরিমাণ যাচ্ছে, জোরে সরে যাচ্ছে। তো এভাবে তিনি তাদেরকে বুঝালেন, থামাই দিলেন। অতঃপর ফান্নাহাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতা ওয়াদি হুনাইন, তিনি তায়েফের কাছাকাছি হুনাইন এলাকায় এসে পৌঁছলেন। এখন মুসলমানরা যখন আসলেন, বিরাট জমাত, তাদের সংখ্যা 12,000, আর তায়েফবাসীর সংখ্যা কত, 8,000। সংখ্যা বেশি কাদের, মুসলমানদের। মুসলমান এবার মনে করে এইবার তো আমাদের এই যুদ্ধে আর কোনো চিন্তাই নাই, কারণ এই মদিনা থেকে আমরা বদর ওহদ খন্দকে সবসময় কম ছিলাম নাম্বারের দিক থেকে, তারা ছিল বেশি। এবার তো আমরা আলহামদুলিল্লাহ বেশি হয়ে গেছি, কম থাকা অবস্থায় আল্লাহ তাআলা বিজয় দান করেছেন, এখন বেশি থাকা অবস্থাতে বিজয় হবেই আর চিন্তা আছে নাকি, এইরকম একটা ধারণা চলে আসলো। এতে করে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল কি বাড়লো না কমলো? কমে গেল। এখন কমে যাওয়ার কারণে আল্লাহর কাছে আর ওইরকম দরখাস্ত নাই যে আল্লাহ তোমার উপর ভরসা করছি, এগুলো আর এত বলার দরকার নেই, কারণ কনফিডেন্স এসে গেছে। এখন আল্লাহ তাআলা বলেন যে এবারে শিক্ষা দেব, ওকে, এখন ওনারা যাচ্ছেন আস্তে ধীরে, যে সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যাবে, সাধারণত যুদ্ধ শুরু হয়ে যায় সকালবেলা। তো ওনারা আস্তে আস্তে করে যাচ্ছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে ওদিকে। ওরা কি করেছে, চালাকি করে সকাল হওয়ার আগেই রাতের অন্ধকার থাকতেই পাহাড়ের দোনো পাশে পজিশন নিয়ে রাখছে। যেই ওনারা দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছেন, আর এই তুমুল তীরের বর্ষণ শুরু হয়ে গেল, তীরের বৃষ্টি ছত্রভঙ্গ হয়ে সাহাবীরা কে কোন দিকে দৌড় দিবেন, আর রাস্তা খুঁজে পেলেন না। ফানহাজামা জমহুরুল মুসলিমিন, সমস্ত মুসলমানরা পরাজিত হয়ে গেলেন মনে হয়, সবাই এমন ভাবে পরাজিত হলেন, দিশা খুঁজে পাচ্ছে না, মাথা কাজ করছে না, যে যেদিকে পান পালাও পালাও কে ভাগলেন। ওয়াসাবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি টিকে থাকলেন, তিনি পানালেন না, পিসপা হলেন না। ওয়াসাবাতা মাহু, ওনার সঙ্গে অল্প কিছু সাহাবি মজবুতি সহকারে এই তীরের বৃষ্টির মোকাবেলায় টিকে থাকলেন। সেখানে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস, ওনার চাচা আবু সুফিয়ান, আবু সুফিয়ান যে ন মুসলিম সেও টিকে থাকলো, উসামা ইবনে যায়েদ ও আইমান ইবনে উবাইদ, এরকম করে ফজল ইবনে আব্বাস, মানে মোটামুটি অল্প সংখ্যক সাহাবি টিকে থাকলেন, আর বাকিরা সবাই দৌড় দিয়ে যেদিকে পান যান বাঁচালেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন, শুধু দাঁড়িয়ে আছেন না, তিনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, পিছনের দিকে তাকাচ্ছেন না। তিনি তার যে খচ্চর, যে বাগলা মিউল যে প্রাণীটা ছিল, ওটার উপর তিনি বসাচ্ছিলেন, এবং তিনি তার এই জানোয়ারটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য একলাই দুশ্মনের মোকাবিলায় এগিয়ে যাবেন, খালি এগিয়ে যাচ্ছেন। আনা ইবনে আব্দুল মুত্তালিব, আনা নবিউল্লাহ কাযিব, স্লোগান দিয়ে দিয়ে, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমি আল্লাহর সত্য নবী, কোনো মিথ্যার কোনো কথা নাই। সামনের দিকে তিনি এমনভাবে এগিয়ে যাচ্ছেন, ওনার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি তো ভয় পেয়ে গেলাম, উনি যেভাবে একলা এগিয়ে যাচ্ছেন তাদের আক্রমণের শিকার হয়ে যাবেন, উনি শুধু ওনার জানোয়ারকে সামনের দিকে দৌড়াই নিয়ে যাচ্ছেন, আর আমি জানোয়ারের রশি ধরে পিছন দিকে টানতেছি ওনার উপর নিরাপত্তা কারণে, যে কি হয়ে যায়। তারপরে তিনি বলেন, আয় আব্বাস, না দে আসাবা সামুরা, আব্বাস ডাক দেন, ডাক দেন, বাইতে রে দোয়ানে, সামুরা গাছে নিচে কারা শপথ করেছিল যে আল্লাহর দিনের জন্য সামনে এগিয়ে যাবে, কখনো পিছনে যাবে না, কই তারা, ডাক দাও, কোথায় বদরের সাহাবীরা, ডাক দাও, ডাকো ডাকো। এরপরে তিনি সবাইকে ডাকলেন, জোরে আওয়াজ দিলেন, এবং এই আওয়াজে অনেক সাহাবি শুনতে পেলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন, ওনাকে ফেলে আমরা চলে গেছি, ইয়া আল্লাহ, খেয়ালও তো করি নাই, এখন গিয়ে হুঁশ হচ্ছে অনেকের, ডাক শুনে যে আল্লাহ নবী তোমাদেরকে বলতেছে জলদি করে আসো, পিছনের দিকে চলে যাও না, সামনের দিকে এগিয়ে আসো। এই কথা শুনে তারা শেষ পর্যন্ত দৌড়ে আসো, যে যেখানে আছেন বললেন, ইয়া লাব্বাইক, ইয়া লাব্বাইক, আমরা হাজির হয়ে গেছি ইয়া রাসূল, আমরা চলে আসছি। তখন অনেক সাহাবীরা আবার জমায়েত হয়ে গেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন, সুম্মা আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসায়াতিন ফারামা বিহিন্না উজুহাল কুফফার, তিনি কিছু এক জায়গা থেকে এক মুষ্টি মাটি নিলেন, কিছু কঙ্কর আর কিছু ধুলোবালি মাটি, আর সেগুলোর মধ্যে দোয়া পড়ে তিনি ছেড়ে দিলেন, শাহাতিল উজুহ বলে দিলেন, ওয়ান হাজামু রাব্বা মুহাম্মদ, তারা অবশ্যই পরাজিত হবে, মুহাম্মদের রবের কসম করে বলছি, তিনি ছুড়ে দিলেন ছু মেরে। এবং এরপর দেখা গেল যে এই প্রত্যেকটি কাফের, এই তাদের যারা তারা মোকাবিলা করছিল, তাদের সবাই চোখের মধ্যে বালু কণা পাথরের কণা গিয়ে ঢুকে পড়লো, কারো মুখের মধ্যে ঢুকে পড়লো, খত খত করতেছে আর চোখ কচলাচ্ছে। এইগুলো করতে করতে এই মুসলমানরা তখন জমায়েত হয়ে পাল্টা আক্রমণ শুরু করে দিল, এবং আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরাজিত করে দিলেন, আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করলেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বলেন, এই সেই উপলক্ষে আয়াত নাযিল করে দিলেন, লাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইনিন, আল্লাহ তাআলা তোমাদেরকে কত জায়গায় সাহায্য করলেন, হে উম্মত, হে নবীর উম্মত, বিশেষ করে ইয়াউমা হুনাইনিন, হুনাইনের দিবসে, তায়েফের ময়দানে, তায়েফের যাওয়ার আগে যে হুনাইনে যুদ্ধ হলো, সেদিন কি হয়েছিল জানো, আজাবাতকুম কাসরাতুকুম, তোমাদের মেজরিটি বাহিনী পেয়ে তাদের চেয়ে তোমাদের সংখ্যা বেশি, এটাই কারণে তোমাদের খুব কনফিডেন্স এসে গেল, তোমরা খুব মতমাইন হয়ে গেলে যে আজকে আমাদের বিজয় বিজয় নিশ্চিত। বেলাম তুমিয়া কুমসাইয়া, কিন্তু তোমাদের সংখ্যার সংখ্যাধিক্য নাম্বার বেশি তোমাদের কাজে লেগেছে, কোনো কাজে লাগেনি। ওয়াদাকাত আলাইকুমুল আরদু বিমা রাহাবাত, জমিনটা তখন ওই মুহূর্তে অল্প সময়ের জন্য, পৃথিবীটা তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গেল, প্রশস্ত জমিনে জায়গা নাই, তোমরা পালিয়ে বেড়ানোর জন্য কোথায় পালাবে, জায়গা খুঁজে পাচ্ছিলে না। অতপর তোমরা সবাই পৃষ্ঠ প্রদর্শন করি, অনেকেই পালিয়ে গেলে, ভেগে চলে গেলে ময়দান ছেড়ে। অতপর কি হলো, অতপর আল্লাহ তাআলা নাযিল করলেন শান্তি প্রশান্তি মনের মধ্যে, ভরসা রাসূল এবং তার আল্লাহ রাসূল এবং তার অনুসারী মোমেনদের উপরে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে শান্তি ঢেলে দিলেন, তাদের ভয় চলে গেল, তাদের মধ্যে মজবুতি এসে গেল, তারা আবার জমায়েত হলেন। আরো কি করেছেন জানো, শুধু আল্লাহ শান্তি ঢেলে দিয়ে ছেড়ে দেননি, এমন সৈন্যবাহিনী নাজিল করে দিলেন যা তোমরা দেখোনি। আবার যখন মুসলমানরা জমায়েত হয়ে গেছেন, আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দিয়েছেন, বদরের ময়দানে নাজিল করেছেন, এই হুনাইনের ময়দানে নাজিল করেছেন, তোমরা দেখোনি। এমনকি সাহাবীরা জিজ্ঞেস করেছেন যে তোমরা এইভাবে পরাজিত হয়ে গেলে কেমনে, তাইবাসী তোমাদের, তোমরা তো খুব বীরত্ব সহকারে এসেছিলে। বললো যে আরে আমরা তো চারি পেলাম না, খালি সাদা পাগড়িওয়ালা কিছু এসে আমাদেরকে তাড়া করছে, তাদের সামনে আমরা টিকতেই পারছি না। পরে তারা ইসলাম কবুল করেছিলেন যে তোমাদের পরাজয়ের কারণ কি, যে আল্লাহ তাআলা আসলে ফেরেশতা নাজিল করেছেন, পরে আমরা বুঝতে পেরেছি যে এইরা কোত্থেকে আসলো, এই কোন বাহিনী এগুলো মোকাবেলা করছি আমরা। ও আনজালা জুনুদ আল্লাম তারা, ওহা এমন বাহিনী নাজিল করেছেন যা তোমরা দেখতে পাওনি, মোমেনরাও দেখোনি, তোমাদের পক্ষ থেকে তারা যুদ্ধ করে যাচ্ছে। ওয়াজ্জাবাল্লাযীনা কাফারু, এবং যারা কুফরি করেছে সামনে এসেছিল ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ ভালো করে শায়েস্তা করেছেন। ওয়াযালিকা জাযাউল কাফিরিন, এটাই কাফেরদের শাস্তি হওয়ার কথা, আল্লাহ তাদেরকে এভাবেই শাস্তি দিয়েছেন। কিন্তু সেখান থেকে তাইফের অন্য যারা আত্মসমর্পণ করেছে ইসলাম কবুল করেছে, পরে যুদ্ধ করতে আসছে দিনের বিরুদ্ধে, পরে যখন সন্ধি করেছে আত্মসমর্পণ করেছে বন্দী হওয়ার পরে তওবা থেকে পরে ইসলাম কবুল করেছে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইয়াতুবুল্লাহু মিন বাদি যালিকা আলা মান ইয়াশা, অতঃপর আল্লাহ তাআলা তওবা করেন তাদেরকে যাদেরকে আল্লাহ চান। অনেককেই এই তোমাদের হাতে মার খেয়ে কাফির হিসাবে জাহান্নামে যাওয়া লাগেনি, তাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, তারা কি করেছেন তওবা করেছেন, ইসলাম কবুল করে ফেলেছেন, তাদেরকে আল্লাহ নাদার দিয়ে দিলেন। এরকম যে রিয়ালাইজ করে আল্লাহ রাস্তায় আসে তাকে আল্লাহ মাফ করে দেন। এমনকি সাহাবারা যারা মিস্টেক করেছেন, জোর দিয়েছিলেন পালিয়ে গিয়েছিলেন, তাদেরকেও আল্লাহ তওবা কবুল করেছেন, মিস্টেক করেছেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন ক্ষমাশীল এবং তিনি অনেক দয়াময়। কেউ যদি আল্লাহর কাছে আসে আল্লাহর দুশ্মনী ছেড়ে দেয়, আল্লাহ তাআলা রাহিম, তিনি তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন না যে কেন দুশ্মনী করছিল তোর জীবনেও ক্ষমা নাই, এটা আল্লাহ তাআলা সহজে বলেন না। তিনি অপেক্ষায় আছেন কখন কাফের হোক বেদিন হোক দিনের দুশ্মন হোক, সে তওবা করে আল্লাহর কাছে আসবে, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল অর্জন হলো যুদ্ধের ময়দানে, তৎকালীন দুনিয়ার নিয়ম হিসাবে পরাজিত শত্রু বাহিনীর যে সমস্ত মাল সম্পদ টাকা পয়সা থাকে এগুলা সৈন্য মুসলিম সৈন্য বাহিনীর জন্য গনিমতের মাল হয়ে যায়, এগুলাকে তিনি বন্টন করে দিবেন যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে। আর তখনকার সৈন্যবাহিনীর কোনো বেতন ছিল না, এইগুলোই ছিল তাদের পাওনা, এবং দুনিয়ার ওয়ার্ল্ডের তখনকার এটাই ছিল সিস্টেম। সেই তরিকায় তিনি বন্টন করে দেওয়ার জন্য যুদ্ধ শেষে কাদেরকে বেশি করে দিলেন, শুধুমাত্র যারা নও মুসলিম মক্কার কোরাইশ এবং বেদুইন যারা ছিল 2000 মতো, এদেরকে ভাগ করে দিয়ে দিলেন যা গনিমতের মাল পাওয়া গেছে, উট ঘোড়া গরু ছাগল তাদেরকে ভাগ করে দিয়ে দিলেন। আর মদিনার লোকদেরকে কিছুই দিলেন না, মদিনা থেকে আসছেন আনসারিরা মুহাজিররা তাদেরকে কিছুই দিলেন না। তো যারা ভালো মানের সাহাবি তারা তো এগুলাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করবেন সেটাকে তারা মেনে নেবে, কোনো কষ্ট আসলেও তারা কষ্ট হজম করে ফেলবে, আল্লাহর ওয়াস্তে আল্লাহ নবীর সঙ্গে কোনো বেয়াদবি করবে না। কিন্তু সবাই তো একরকম না, কিছু দুর্বল মানা মুসলমান তো সব সমাজেই থাকে নাকি থাকে না, থাকে তো তারা বলা বলি শুরু করলো মোনাফেক কেসে মানে কিছু থাকে। আবার এই মোনাফেকরা চিন্তা করলে এটাই সুযোগ, মোনাফেকদের উদ্দেশ্য হচ্ছে ইসলামের ক্ষতি করা। তো তার মধ্যে একজন ছিল, সে এসে বলল যে ইন্নাহাদিল কিসমা, এই যে এই বন্টন করা হয়েছে এটা দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাওয়ার মাকসুদ ছিল না, পার্সিয়ালিটি করা হয়েছে, নিজের কমকে পেয়েছে তো বহুদিন পরে, কোরাইশ তো নিজের গোষ্ঠী, এখন চান্স পেয়ে তাদেরকে একদম ভাসাই দিছে, আর আমরা সারা জীবন এত খেদমত করলাম ওনাকে, 10 বছরে মদিনায় এত জায়গা দিলাম, এত জানমাল কোরবানি করলাম, আমাদেরকে নিজের গোষ্ঠী পাই এখন সব ভুলে গেছেন। তো এখন এগুলা তো দুষ্ট লোকে বলছে, দুষ্ট লোকে বললে আবার কিছু সরল লোক আছে এরা আবার খুব বিশ্বাস করে, এগুলা সরল লোকদেরকে প্রতারিত করা ভড়কাইয়ে দেওয়া কিন্তু সহজ, সিধা সাদা মানুষ হো তাই তো বিশ্বাস করে ফেলে। এই যখন এই লোক এক মন্তব্য এটা করেছে, এক সাহাবি শুনলে তিনি বললেন আল্লাহর কসম আমি এখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবো, তোমরা এই কথা বলেছ, ওনার সামনে বসে প্রতিবাদ না করে পিছনে পিছনে ফিসফিস করছে। তখন তিনি বলে সবাইকে ডাকো, কিছু কিছু আনসাররা বিশেষ করে মদিনাবাসীরা কনফিউজ হয়ে গেছে, সবকে ডাকো বিশেষ করে আনসারদেরকে, তারাই তো মেজরিটি, তারাই তো আমার আসল মানে এই সমস্ত মদিনা তাদের দানমাল দিয়েছেন। তিনি তাদেরকে ডাকলেন, ডেকে কি বললেন, প্রথমে ডেকে বললেন যে তোমরা কিছু কথা আলোচনা আমি হয়েছে শুনতে পেয়েছি, আমি গনিমতের মাল তোমাদেরকে দেইনি, মক্কাবাসীদেরকে দিয়ে দিয়েছি, আমি কেন দিয়েছি কি করেছি তার আগে আমি বলি, আমি কি তোমাদেরকে পাইনি দল্লালান ফাহাদাকুমুল্লাহুবি, তোমরা কি সবাই বিভ্রান্ত ছিলে না, পথভ্রষ্ট ছিলে না, গোমরাহ ছিলে না, আল্লাহ তালা কি তোমাদেরকে আমার মাধ্যমে হেদায়ত দান করেননি? অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, তোমরা সততা বিভক্ত ছিলে, ছিন্ন বিচ্ছিন্ন ছিল, এক কবিলা আর কবিলাকে যুদ্ধ করতে, আল্লাহ কি আমার উসিলায় তোমাদেরকে ইউনাইটেড করেননি? ইয়া রাসূলুল্লাহ করেছেন, তোমরা অনেক হত দরিদ্র ছিল অনেকেই, আল্লাহ তালা ইতিমধ্যে কি তোমাদের অর্থনৈতিক অবস্থা কিছু ভালো করে দেননি? ইয়া রাসূলুল্লাহ সব করে দিয়েছেন আল্লাহ, তোমরা মনে করেছ আমি কেন ওদেরকে গনিমতের মাল দিয়ে দিলাম আর তোমাদেরকে দেইনি, তোমাদের মন খারাপ হয়ে গেছে কারো কারো, মক্কাবাসী নও মুসলিম হিসাবে তাদেরকে দিয়েছি যাতে তাদের দিলটা ইসলামের দিকে ঝুঁকে পড়ে, তাদেরকে আরেকটু মনটাকে নরম করার জন্য আমি এই কাজটা করেছি যাতে তারা অন্যদিকে কোনো দুশ্মন তাদেরকে ব্যবহার না করতে পারে, তারা কিছু ছাগল উঁট ভেড়া নিয়ে মক্কার দিকে যাবে, আর তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিয়ে মদিনায়, তোমরা তাকে নিয়ে মদিনায় যাবে, তোমরা কি খুশি না? তখন সমস্ত সাহাবি চিৎকার করে লিডার সাহাবির বলে ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি, তারা কান্না শুরু করে দিলেন হু হু করে, ইয়া রাসূলুল্লাহ আমরা খুশি যে আপনি মদিনায় যাবেন, কেউ কেউ আশঙ্কা করেছিলেন মক্কা বিজয় হয়ে গেছে এখন কি তুমি আর যাবেন নাকি, তিনি বলেছেন আমি কোনোদিন যে মদিনার জমিন আমি গিয়েছি আর কোনোদিন সেখান থেকে ফেরত আসবো না, আমি তোমাদের মধ্যেই থাকবো। তারা খুশি হয়ে গেলেন, ভুল বোঝাবুঝি দূর হয়ে গেল। তাহলে এখানে এক্সাম্পল, একটা ইসলামিক জামাতে ইসলামিক সংগঠনের মধ্যেও মাঝে মাঝে এরকম ভুল বোঝাবুঝি হতে পারে, কোনো সময় আঞ্চলিকতা সৃষ্টি হতে পারে, কোনো সময় একটা একটা মিস্টেক হতে পারে, কোনো সময় না বুঝতে পারে, অপপ্রচার হতে পারে, গুজব রটে যেতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতের মধ্যে হতে পারত, আজকের জামাতের মধ্যে হবে না? আমরা তো আরো দুর্বল, সাহাবাদের থেকে কত দুর্বল আমরা, এগুলো হয়ে যেতে পারে। কিন্তু এগুলো হওয়া মাত্রই যিনি লিডার তার উচিত এগুলোকে ক্লিয়ারিফিকেশন করা। তিনি যদি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়ে এটাকে খোলাসা না করতেন তাহলে ফিতনাটা কত বড় হতো, বিরাট ফিতনা হয়ে যেত, উম্মতের ভিতরে ডিসইউনিটি একদম ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলত। তাহলে এখানে আমাদের জন্য অনেক লেসন আছে, যারা ইসলামী সংগঠন পরিচালনা করবেন, নেতৃত্ব দেবেন, ফিতনা ফাসাদ মোকাবিলা করবেন, আভ্যন্তরীণভাবে কিভাবে এগুলোকে ডিল করবেন, এখানে আল্লাহ তাআলা ওনাকে দিয়ে আমাদের জন্য এক্সাম্পল রেখে গিয়েছেন। এরপর হচ্ছে 28 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাযা ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশা ইন্নাল্লাহা আলীমুন হাকীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাস, হে ঈমানদারগণ, মুশরিকরা অপবিত্র, শিরকের মধ্যে অপবিত্রতা আছে। কাজে ওই যে একটু আগে আমরা আয়াত শুনেছিলাম কত সপ্তাহে বা তার আগে সপ্তাহে, যে তারা নাজাস অপবিত্র, এই বৎসরের পরে এই অপবিত্র নাজাস নিয়ে, শিরকের অপবিত্রতা নিয়ে তারা আর মসজিদে হারামে ঢুকতে পারবে না, হারাম এরিয়ায় আর ঢুকতে পারবে না, একদম কমপ্লিটলি নিষিদ্ধ। আগামী হজে তারা আর থাকবে না, এবং তাই আগামী হজে তারা আসতে, তারা আসা নিষিদ্ধ ছিল, ওই হজেই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হজ করেছেন, ওই হজেই তিনি হজ করেছেন, পরের হজ আমি যে হজের পরে ওনার ইন্তেকাল হয়ে যায়। তো তারা নাজাস, তারা যে অপবিত্র, তা এখন কোন ব্যক্তি যদি ইসলাম কবুল করে, এই জন্য তার জন্য ইসলাম কবুল করার পরে একটা কাজ আছে, সেই কাজটা কি বলেন তো? গোসল করতে হবে পাক হওয়ার জন্য। আরে ফরজ গোসল হয়ে গেলে পাক হওয়ার জন্য গোসল করা লাগে, মহিলাদের মাসিক শেষ হয়ে গেলে পাক হওয়ার জন্য গোসল করতে হয়, ইসলাম কবুল করলেও পাক হওয়ার জন্য গোসল করতে হয়। এরপরে হচ্ছে আরেকটি এ বিষয়ে একটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামা নামে একজন বন্দি এসেছিলেন, তিনি তাকে প্রতিদিন দাওয়া দিতেন, তুমি তো যুদ্ধে ধরা পড়ে বন্দি হয়েছ, তুমি এখন ইসলাম কবুল করে ফেল। অনেকদিন বোঝানোর পরে না সে রাজি হয়নি, তবে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল, এখন বলে আমি ইসলাম কবুল করব, আমি এখন রেডি হয়ে গেছি। তখন তিনি কি বললেন, ইসলাম কবুল করার জন্য, ফা বাসা বিহি ইলা হাইতে আবি তালহা ফা আমারাহু আন ইগতাসিল, গোসল করার পরে আল্লাহ তাআলা ওনাকে ইসলাম কবুল করার পরে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি আবু তালহার বাগান আছে, সেখানে কুয়া আছে, পানি উঠে ওখান থেকে গোসল করে আসো। ফাগতাসালা, অতঃপর তিনি গোসল করলেন, ওয়া সাল্লা রাকাতাইনি, তারপর তিনি দুই রাকাত নামাজও পড়ে ফেললেন নফল। ওকে, এতে এখান থেকে এই হাদিস থেকে দলিল নিয়েছেন মেজরিটি ওলামারা যে ইসলাম কবুল করার পরে একজন নও মুসলিমের সঙ্গে সঙ্গে গোসল করে নেওয়া উচিত। ওকে, সুমামা ওকে তিনি ইসলাম কবুল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাকাদ হাসানা ইসলামু সাহিবুকুম, তোমাদের এই লোকটি সুমামা তার ইসলাম কিন্তু ঠিক মতোই সুন্দর ইসলাম হয়েছে, মনে করো না সে ইসলামটাকে কোনো একটা স্বার্থের জন্য বা চাপে পড়ে প্রেশারে পড়ে করেছেন, তা না, সে মন থেকেই ইসলাম কবুল করে ফেলেছেন। তাহলে এখানে এই একটা পাওয়া গেল, এখন থেকেই ওই ওই আয়াত নাজিল হওয়ার পর থেকেই হারাম টেরিটরির ভিতরে আর কোনো নন মুসলিম প্রবেশ করতে পারবে না। আপনারা যখন জেদ্দা থেকে মক্কার দিকে যান, জেদ্দা থেকে মক্কার মাঝখানে হারাম বর্ডার শুরু হয়ে যায়, এই বর্ডার কেউ দেখেছেন? এই যে কোরআন সাহেবের রেয়ালের মতো একটা লটকায় রাখছে, এইটার একটু পরে লক্ষ্য করে দেখবেন, একটু পরে ইমিডিয়েট পরে লেখা আছে একটা রোডের এক পাশে একটু পিলারের মতো করে লেখা আছে বেদায়াতুল হারাম, বিগিনিং অফ হারাম দেখেছেন? অনেকে হয়তো খেয়াল করেননি, তার আগে বেশ কিছু আগে রাস্তা ভাগ হয়ে ডাইনে বাঁয়ে চলে যায়, ডান দিকে চলে যায়, লেখা আছে নন মুসলিমস। কোন নন মুসলিমের গাড়ি এদিকে আসলে তার গাড়ি সামনে আর যাবে না, সে তাকে ডাইভার্সন করে অন্যদিকে বাইরে হয়ে চলে যেতে হবে। কারণ ওই দিন থেকে আয়াত নাজিল হওয়ার পর থেকে সেটা আর কোন অমুসলিমের জন্য প্রবেশ নিষিদ্ধ হয়ে গেল, হারাম এরিয়া। এবং হারাম এরিয়ার আপনি যারা হজে যাবেন, হজের মধ্যে একটা হলো হারাম এরিয়া আর একটা হলো মিকাত এরিয়া। মিকাত কোনটা? মিকাত আরো বাইরে, যেখানে যা আগেই এহরাম করে নিতে হয়। জেদ্দা মিকাতের ভিতরে না বাইরে? মিকাতের বাইরে। এই জন্য জেদ্দা নামার আগেই আমরা কি করি, এহরাম পরে ফেলি, প্লেনের ভিতরে করি আধা ঘন্টা আগে, অথবা অন্য এয়ারপোর্টে হিথরো এয়ারপোর্টে করে নেই। এ হলো মিকা। মিকাতে শুধু এহরাম করে যেতে হয় মিকাতের বাইরে। কিন্তু হারাম এরিয়া আরেকটি রেস্ট্রিকশন আসে, এক নম্বর নন মুসলিমের জন্য অ্যালাউড না, দুই নম্বর হচ্ছে হারাম এরিয়ার সাধারণ গাছপালা এগুলা কাটা যাবে না, যেগুলো ন্যাচারালি হয় এগুলাকে ঘাস টাস এগুলোকে রেখে দিতে হবে। তবে কেউ চাষবাস করলে সে কারণে তার সেগুলোকে সে ক্লিন করতে পারবে, ইয়ে করতে পারবে, গাছের পাতা সে ডাল কাটা ইত্যাদি যেগুলো ন্যাচারালি হয়ে ওঠে এগুলো করা ঠিক নয়। আনটিল কেউ বাড়িঘর করতে হয় বা ওখানে কোনো কিছু করতে হয় তাহলে, এছাড়া নর্মালি রেখে দিতে হবে। পাক পাখালি এগুলাকে তাড়া করা যাবে না, শিকার করা যাবে না, রেখে দিতে হবে নিরাপত্তা। আমান দাখালা দাখালাহু কানা আমিনান, যে ব্যক্তি এখানে ঢুকবে মানুষ নয় পশু জানোয়ার ঢুকবে তাও তারও নিরাপত্তা আছে। কাজে হারাম এরিয়া পশু পাখি যে দেখবেন যে অনেক কবুতর আছে তাই না, এগুলাকে লোকেরা গম দায়িত্ব দেয়, আপনার বাচ্চারা এগুলাকে তাড়া করে খেলা করে, আপনি তামসা দেখেন বসে বসে, হয় না? এগুলো বাচ্চাদেরকে এগুলো তাড়া করতে দিবেন না, কারণ পাখির জন্য নিরাপত্তা ঘোষণা করেছেন আল্লাহ তাআলা। হারামের পুরো হারামের এরিয়ার মধ্যে ওদের নিরাপত্তা দিতে হবে, ওখান থেকে পাখি শিকার করে খাইতে পারবেন না, সব নিষেধ। হ্যাঁ, তবে পাঁচটা জিনিস যেগুলো ফাসেক জিনিস ওগুলোকে হত্যা করা যাবে। আল ফুয়াই শেখ, ফাসেক জিনিস কি কি? সাপ, বিচ্ছু, তারপরে আপনার এক ধরনের চিকা বা ইঁদুর যেগুলো মানুষের খাবার দাবার নষ্ট করে, তারপরে যে সমস্ত জানোয়ার মানুষকে আক্রমণ করে, এনিটা যেন বাঘ ভালুক কিছু যদি পাওয়া যায় যেগুলো মানুষের নিরাপত্তাহীনতা, এরকম কিছু জিনিসকে শুধুমাত্র হত্যা করা যাবে, বাকি সব জিনিসকে নিরাপত্তা দিতে হবে। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা যদি মনে করো যে নন মুসলিমরা বিভিন্ন কবিলা থেকে অনেক বেচা কিনা করতো হজের মৌসুমে, বিভিন্ন সময় তারা এগুলো নিয়ে আসতো, এখন তো আমাদের ব্যবসা বাণিজ্য হেভিলি এফেক্ট করে ফেলবে, এই যে ব্রেক্সিট হয়ে গেলে ব্যবসা বাণিজ্য ক্ষতি হবে নাকি লাভ হবে এগুলো নিয়ে ঝগড়া চলতেছে তাই না? তো এখন আরেক রকম ব্রেক্সিটের মতো অবস্থা ওই সময়ের জন্য। কেউ কেউ কোনো কোনো মুসলমান চিন্তা করলো, যারা বিজনেসম্যান আছে তারা চিন্তা করলো আমাদের বিজনেস যথেষ্ট ক্ষতি হয়ে যাবে, জিনিসপত্রের দাম কিছু বেড়ে যায় কিনা, কারণ সব বিজনেস তো মুসলমানরা করতেন না, কিছু অমুসলিমও মাল নিয়ে আসতো নিয়ে চলে যেত, এখন এটাতে একটা এফেক্ট করে ফেলবে, কারো কারো আশঙ্কা হয়ে গেল, ফাইন্যান্সিয়ালি চিন্তা করা শুরু করে দিলেন। তো আল্লাহ তাআলা বললেন, ও আইন খেফতুম আইলাতান, তোমরা যদি কিছুটা বাজার ডাউন হওয়ার, ব্যবসা বাণিজ্যে মন্দা, তোমাদের কিছু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, অভাব অনটন, রিজিকের একটু কষ্ট হতে পারে, এইরকম কিছু চিন্তা করে ফেলো, আশঙ্কা হয়ে যায়, ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাযলি, তো আল্লাহ চাইলে তো তার দান থেকে তোমাদেরকে আল্লাহ যথেষ্ট স্বাবলম্বী ওয়েল অফ ধনী করে দিতে পারেন, পারেন না? পারে। তো আল্লাহ তাআলা বলে দিলেন যে আল্লাহ চাইলে তোমাদেরকে ধনী করে দিতে পারেন, অভাব অনটন পূরণ করে দিতে পারেন, আল্লাহর বিধানকে মেনে নাও, লাভ হলো না ক্ষতি হবে এটা বড় না আমার আল্লাহ যেটা বলেছেন সেটা মেনে নেওয়া বড়, সময় না ও আত না, এটাই তো স্পিরিট হওয়ার কথা, তোমরা পয়সা করে নিয়ে হিসাব করো কেন? কিছু লোক আছে অর্থনীতি ব্যবসা বাণিজ্য তাদের কাছে দুনিয়ার এক নম্বর, টাকা পয়সা এক নম্বর দুনিয়ার মধ্যে, এখন সবচেয়ে বড় বড় জিনিস কোনটা? অর্থনীতি, সমস্ত রাষ্ট্র নায়কদের পলিটিশিয়ানদের রাষ্ট্রের যন্ত্রের সবচেয়ে চিন্তা কোনটা? অর্থনীতির কি অবস্থা? তো এটা সারা দুনিয়ায় মানুষের মধ্যেই আছে, ব্যক্তিগত জীবনে অর্থের প্রতি মানুষের আকর্ষণ, রাষ্ট্রীয় জীবনে অর্থ মানে যেন গোটা রাষ্ট্রের মেরুদণ্ড, এটা নিয়ে টানাপড়া হলে সবার চিৎকার শুরু হয়ে যায়। তো এই একই জিনিস তখন মুসলমানদের অনেকে কনসার্ন হয়ে পড়লেন। তো আল্লাহ তাআলা বলেন যে তাওয়াক্কাল করো আল্লাহ তাআলার প্রতি, আল্লাহর হুকুম মেনে নাও, আল্লাহ চাইলে তোমাদেরকে তিনি স্বাবলম্বী অর্থনৈতিকভাবে সমৃদ্ধি এনে দিতে পারেন, অভাব অনটন দূর করে দিতে পারেন, সে তাওয়াক্কাল রাখো। কিন্তু আল্লাহ তাআলা বললেন না যে তোমাদেরকে আল্লাহ দিবেনি, বলছেন ইনশা যদি আল্লাহ চান, যদি আল্লাহ চান কথার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে যদি ইনশা না বলতেন তাহলে হবে সবাই বলবে যে আল্লাহ তো বলছেন ভালো করে দিবেন, আমি এখনো ধনী হই না কেন, কেউ যদি অভাবে থাকে। তো আল্লাহ তাআলা বলেন যাকে চান যদি চান তাহলে আল্লাহ করবেন, আর একেবারেই গ্যারান্টি হয়ে যাওয়া পরীক্ষা নিরীক্ষা তো আল্লাহ করবেন, কাউকে দিবেন কাউকে দিবেন না, কাউকে বেশি দিবেন কাউকে কম দিবেন, কাজে এটা আল্লাহর হাতে আল্লাহ তাআলা রেখে দিবেন। তোমাদেরকে যদি এটা বলে দেয় তাহলে তো আর আল্লাহ ধনী করে দিবেন যখন বলছেন তো আর ব্যবসা বাণিজ্য তো করা লাগবে না, সবাই চুপ করে বলে থাকবে, কইছি তো আল্লাহ তো দিবেন, আল্লাহ কি মিথ্যা কথা বলেন নাকি, এ আর কনফিউশন সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা ইনশা বলে দিয়েছেন। ইনশা অর্থ কি? যদি আল্লাহ চান। তো আল্লাহ তাআলার ইনশা আর আমাদের ইনশার মধ্যে কিন্তু ব্যাসকম আছে। আমরা যে কোনো কথা বলতে হলে কি বলতে হয়? ইনশা আল্লাহ। ওই ইনশা কিন্তু ওই একই জিনিস। তা আমরা ইনশা বলিতে এই কারণে যে আমরা বলছি আর হয়ে যাবে, আর করতে পারবো আর আসতে পারবো আর করতে পারবো, কোনো গ্যারান্টি নাই, আল্লাহ চাইলে আমাদেরটা হবে, এটা আমাদের জন্য। কিন্তু আল্লাহ তাআলার জন্য আল্লাহ চাইলে তো আর এটা আল্লাহর বলা দরকার নেই, আল্লাহ তো নিজে অলরেডি সমস্ত এখতিয়ার আল্লাহ তাআলার হাতে আছে। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা এটা বলছেন যাতে করে কেউ কনফিউজ না হয়ে যায়। দুই নম্বর, আল্লাহ তাআলা এটাও আমাদেরকে আদব শিখান যে আমি বললে তো ইনশা বলি, তোমরা বলবো না কেন? এটা আরেকটা লেসন আছে, যে কোনো কিছু ভবিষ্যতের কথা বলতে হলে কি বলতে হবে? ইনশা আল্লাহ। তুমি এমন কিছু বলো না যে আমি কালকে করবো, ইন ইল্লা আইয়াশা আল্লাহ। সূরা কাহফে আল্লাহ তাআলা বলেছেন না যে আমি আগামীকালকে কিছু করব, এটা বলো না ইনশা আল্লাহ ছাড়া। তো ইনশা আল্লাহ এই একটা তরিকা। আরেকটা তরিকা আরব দেশের লোকেরা বলে বেমাসি আতিল্লাহ, যখন আরব দেশে ওয়েদারের খবর পড়ে, ওয়েদার ফোরকাস্ট যে আজকে রাত্রে কি হবে, গরম বেশি পড়বে, বৃষ্টি হবে, আগামীকালকের ওয়েদার কেমন থাকবে, উইকেন্ডের ওয়েদার কেমন থাকবে, এদের সাথে এরকম আবহাওয়ার পূর্বাভাস দেয় ওয়েদার ফোরকাস্ট আরব দেশেও করে। তবে সেখানে একটা জিনিস অ্যাড করে, বেমাসি আতিল্লাহ, আল্লাহর ইচ্ছায়, আল্লাহ চাইলে এমন হবে। এটা একটা সুন্দর জিনিস না অ্যাড করা। এবং অনেক সময় যারা ওয়েদার ফোরকাস্ট করে কোনো কোনো সময় হয়, কিন্তু সব সময় কি হয়, এই জন্য বেমাসি আতিল্লাহ, আল্লাহ মাসিয়া ছিল না, একদিকে আসার কথা ছিল আরেকদিকে চলে গেছে, কাজে আইলে আইলে আসলো নাকি কি কি তুফান এক একটা আসে, নাম দেয় কি কি, কাজে এদিকে আসবে এদিকে আসবে, দেখা যায় ওদিকে চলে গেছে। তো এটা আল্লাহ তাআলার ইচ্ছার উপরে নির্ভর করে। তো ইনশা আল্লাহ খুব জরুরি, মুসলমানদের এই কথাগুলো মনে রাখা দরকার। যে কোনো কিছু আমি করব, কালকে আসবো, কালকে দেখা হবে, সবসময় কি বলা দরকার? ইনশা আল্লাহ, অথবা বেমাসি আতিল্লাহ, অথবা বেদিনিল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম থাকলে আমি কালকে আসবো ইনশা আল্লাহ, এটাও ইনশা আল্লাহর মতোই অর্থ, এটা বলা দরকার। তো অনেক সময় আমরা এগুলো অভ্যাস করিনি, এই কথা কথায় ইনশা আল্লাহ, কথায় কথায় মাশা আল্লাহ, কথায় কথায় আলহামদুলিল্লাহ। তো যেখানে আলহামদুলিল্লাহ বলতে হবে সেখানে আলহামদুলিল্লাহ, যেখানে ইনশা আল্লাহ বলতে হবে সেখানে ইনশা আল্লাহ। তো আমি একটা ছোটকালে আমরা একটা এই আরবি সাহিত্যের কিতাব পড়েছিলাম ইনশা আল্লাহকে নিয়ে, তো সেখানে সম্ভবত বাকুরাতুল আদবে পড়েছিলাম যারা মাদ্রাসা লেখাপড়া করেছেন। তো এক লোক গরু কিনতে বাজারে যাচ্ছে পকেটে টাকা নিয়ে, কয়েছে আজকে আমি গরু কিনতে যাচ্ছি, দেখা যাক, আশা করছি একটা ভালো দেখে গরু কিনে নিয়ে আসবে, ভালো দেখে একটা গাভী কিনে নিয়ে আসবো। তো যে শুনছে সে বলে যে ইনশা আল্লাহ বলেন, কারে ইনশা আল্লাহ বলা দরকার, বাজারে গরু গোছে আমার পকেটে টাকা আছে, ইনশাল্লাহ বলবো কি কারণে, টাকা না থাকলে ইনশাল্লাহ বলা দরকার, টাকা থাকে এখন ইনশাল্লাহ দরকার নেই। এখন বাজারে গরু দেখছে একেবারে এক ডাক্তার, একটা পরে একটা গরু দেখে, এখন ফাঁকে দিয়ে পকেট মার চান্স নিয়ে ফেলছে, নিয়ে দিছে সব নিয়ে গেছে, এখন তারপরে আর তো গরু কিনতে পারে নাই, পরে গরুর দাম তো ঠিক করে পকেটে হাত দিয়ে দেখে যে পকেট তো খালি, এখন বুঝতে পেরেছে। এখন যাওয়ার পথে যখন লোকেরা জিজ্ঞাসা করে গরু কিনছে, ইনশা আল্লাহ কিনতে পারি নাই, ইনশা আল্লাহ টাকা চুরি হয়ে গেছে। তো আমরা এই জন্য কথায় কথায় আল্লাহকে আল্লাহর আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, আল্লাহর উপরে ভরসা করা, যে এই এই দুইটা আয়াতের তিন চার আয়াতের মধ্যে কি পেলাম? প্রথমে কনফিডেন্স হয়ে গেছিল মুসলমানদের, আমরা 12,000 তারা 8,000, এবার বিজয় তো হবে। তো এইরকম মাঝে মধ্যে আমাদের যখন কনফিডেন্স হয়ে যায়, আমার অনেক ম্যান পাওয়ার আছে, আমার অনেক লোকজন আছে, আমার অনেক টাকা পয়সা আছে, আমার অনেক কিছু আছে, আমার সব দুনিয়ার লাইন আমার হাতের মধ্যে আছে, কখন যে আল্লাহ সব নাই করে দিবেন খবর আছে? এই জন্য যে কোনো অবস্থাতে নিজের উপর অতিরিক্ত কনফিডেন্স, নিজের প্রস্তুতির উপরে ভরসা করা যাবে না। আল্লাহর উপরে তাওয়াক্কল, আল্লাহর উপরে ভরসা, আল্লাহ চাইলে হবে, এটা শুধু মুখে বলা না, অন্তর দিয়ে যে আমার এত প্রস্তুতি। অনেক সময় দেখা যায় যারা আমরা একটু বক্তা মার্কে আসি, খুব প্রস্তুতি নিলাম, কইয়া বুঝে মনে হয় আজকে এমন প্রস্তুতি নিচ্ছি আজকে মাইক ছটাই ফেলাম, পরে আলোচনা করতে দিয়ে যে হাতাহাতি লাগে, কিরে কি কোন জায়গায় পয়েন্ট খুঁজে পাই না কেন। আর যেদিন আপনি দেখবেন যে প্রস্তুতি যাই নিছি না নিছি, আমার আল্লাহ তৌফিক দিলেই তো হবে, আল্লাহ আপনি তৌফিক দিয়েন, ভালো কথা যেটা কবুল করবে সেটা মুখ দিয়ে বের করে দিয়েন, দেখা যায় সেদিন ভালো হয়, প্রস্তুতি কম থাকলো। আল্লাহর উপরে ভরসায় খুব দরকার। এই জন্য সালফে সালেহীন বলেছেন যে প্রস্তুতি নেবেন আপনার যে কোনো কাজের জন্য, যা কিছু দরকার আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন, চেষ্টা করে তারপরে আপনি সমস্ত প্রস্তুতিকে মুখ ফিরিয়ে নিয়ে আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, এই যে এত কষ্ট করে সব রেডি করেছি, সব ঠিকঠাক করে ফেলেছি, কিন্তু আল্লাহ আমি এগুলো সবগুলো থেকে তাওয়াক্কুল সরাই নিয়ে আসলাম, এগুলো কিছুই হবে না, সব কিছু উল্টোপাল্টা হয়ে যেতে পারে, আল্লাহ আমি শুধু আপনার মুখের দিকে, আপনার দয়ার দিকে তাকিয়ে আছি, আপনি ভিক্ষা দিলে আমার কাজটা হবে, না হলে সব বরবাদ হয়ে যাবে, এটা হলে তাওয়াক্কুল। আবার কেউ কেউ আছে যে কয়েক না কোনো প্রস্তুতি দরকার নেই, খালি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা, তো খালি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে নিষেধ করা হয় নাই, এই বলা হয় নাই, তুমি তোমার কাজ করো এরপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এক সাহাবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাওয়াক্কুলের কথা শুনলাম, এখন আমি যে উটটা বেঁধে রাখবো রাখতে হবে নাকি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো? আর বেঁধে রাখলে তাওয়াক্কুলের পরিপন্থী হয়ে যায়, তো যদি তাওয়াক্কুল করো তো বাঁধো কেন, এরকম হবে নাকি? আমি কি উটটা বাঁধবো না আমি ছেড়ে দিয়ে আসবো যে আমার আল্লাহ হেফাজত করবেন? তখন তিনি কি বললেন যে আকিলহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, আকিলহা সুম্মা তাওয়াক্কাল আলাল্লাহ, তুমি আগে উটকে বাঁধো এরপরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো যে আল্লাহ আমার উটটাকে হেফাজত করেন। আপনি উট বাঁধতেও হবে, তাওয়াক্কুলও করতে হবে, শুধু বাঁধলে হবে না, ওখান থেকে ফসকে মেরে বের হয়ে যেতে পারে, চোরে নিয়ে যেতে পারে, আল্লাহর উপর তাওয়াক্কুল লাগবে। আর আল্লাহর উপর তাওয়াক্কুল করার অর্থ যে আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করছি, আর অসুবিধা কি, উট আর যাবে টাবে না, না উটকে বাঁধতে বলেছেন আল্লাহ তাআলা, দুটোই করতে হবে, এইটা না হলো পূর্ণাঙ্গ তাওয়াক্কুল। এই তাওয়াক্কুলের কমতি কিন্তু আমাদের প্রায়ই হয়ে যায়, আমরা সবসময় বিভিন্ন রকম বস্তুগত প্রস্তুতি, ম্যাটেরিয়ালিস্টিক প্রিপারেশনকে অনেক প্রায়োরিটি দেই, মনে করি এগুলো যত বেশি করব আমার যত বেশি কনফিডেন্স সৃষ্টি হয়ে যায়, কিন্তু আসলে প্রকৃতভাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুলের পরিমাণটাকে বাড়াইতে হয়। এরপরে এই এই উপলক্ষে কিছু হাদিস ইমাম কুরতুবী নিয়ে এসেছেন যে আল্লাহ তাআলা তো দিবেন আমাদেরকে রিজিক, ফাসাফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তোমাদেরকে তার দান থেকে তোমাদেরকে ধনী বানাতে পারেন। তো আল্লাহ তাআলা দিলে আমার কাজ করা দরকার আছে, করা লাগবে। এখানে কেউ যেন ভুল না বুঝে আল্লাহই ধনী করে দিবেন, আল্লাহ করবেন কিন্তু আমাকে কাজ করতে হবে। সূরা জুমআতে আল্লাহ তাআলা কি বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফানতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন জুমার নামাজ শেষ হয়ে যায়, এখন তুমি জুমার আগ পর্যন্ত, জুমা না পড়া পর্যন্ত, জুমার হালতে তুমি খবরদার বাসা কিনে করো না। ইদা নুদিয়া আলিস সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিক্রিল্লাহি ওয়া যারুল বাইয়, জুমার দিন আজান হয়ে গেছে, একদম বেচা কিনা বন্ধ করে দাও, আল্লাহর যিকিরের দিকে দৌড় দাও, খুতবা শোনো, নামাজ পড়ো, আর বেচা কিনা করো না। জুমার দিনে দোকান খোলা রাখা এই আয়াতের তাফসীর অনুযায়ী হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়, আল্লাহ নিষেধ করেছেন। তবে নামাজ যদি শেষ হয়ে যায়, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেলে আবার জমিনে তুমি ছড়িয়ে পড়া, দোকানে চলে যাও, তোমার চাকরিতে চলে যাও। এই জন্য মুসলিম দেশে শুক্রবারে জুমার পরে আবার কাজে মানে জুমার সময় কাজ, অফিস আদালত দোকানপাট খোলা থাকাটা ইসলামের কোরআনের স্পিরিটের খেলাফ কাজ। আবার যদি চায় তারা জুমার পরে খুলতে, নো অবজেকশন। এরপরে তোমরা ফান্তা শরীফিল আর জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াফতা কুমিন ফাদলিল্লাহ। আর আল্লাহ তাআলা যে রিজিক লুকিয়ে রেখেছেন কোথায় রাখছেন খুঁজে খুঁজে বাইর করো। আমাকে আল্লাহ রিজিক দেবেন কোথায় রেখেছেন সেখানে আমাকে যেতে হবে। কাজে রেখেছেন, জবে রেখেছেন, বিজনেসে রেখেছেন, আমাকে কষ্ট করে সেটা অর্জন করতে হবে। এই তো ইসলাম। যারা মনে করে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করি, কাজকর্ম করে না, এটা কিন্তু ভালো না। কাজকে আল্লাহ তাআলা পছন্দ করেন, তবে কাজ করতে গিয়ে আবার কাজেই মনোযোগ দিও না। অযকুরুল্লাহ কাসীরা, কাজের মধ্যে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, বেশি বেশি করে আল্লাহকে ডাকো। সুযোগ পেলেই সুবহানাল্লাহ বলো, সুযোগ পেলেই আস্তাগফিরুল্লাহ পড়ো, আবার আমাদের সময় হয়ে গেছে আবার আমাদের চলে আসো। এই কাজ করার ব্যাপারে অনেক ফজিলতের খবর আসছে। যেমন একটা হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আতিয়াবা মা আকালা আর-রাজুলু মিন আমালি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষে নিজে কামাই করে যা অর্জন করে তার রিজিক জোগাড় করে, এই রিজিকটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত মোবারক রিজিক, অত্যন্ত পবিত্র রিজিক। কিন্তু একজন করে যে আরেকজনে খাওয়ায়, এক ভাই ধনী আরেক ভাই ধন কম, বা সে তেমন চেষ্টাও করে না, আমার ভাই তো আমার কিছু দেবেই, তার উপরে ভরসা করে পড়ে আছে, তার রেজেকের তুলনা তার ভাই রেজেকটা অনেক উত্তম। এই জন্য মুসলমানরা কর্মজীবী হবে বেশি। মুসলমানদেরকে কাজ যতটুকু করা যায় ততটুকু করবে। ওকে, তিনি এক্সাম্পল দিলেন হাদিসে, ওয়া ইন্না নাবী আল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। আল্লাহর নবী দাউদ আলাইহিসসালাম তিনি নিজে বাদশাহ ছিলেন, তাই না? দাউদ আলাইহিসসালাম বাদশাহ ছিলেন, নবী ছিলেন, দোনোটা। তিনি নিজে হাতে কিছু কাজ করে, টুপি সেলাই করে বা তাওরাতের কপি করে, এগুলা তিনি নিজের ইনকাম জোগাড় করতেন। আল্লাহ নবী দাউদ আলাইহিসসালাম, আল্লাহ তাআলা এরকম করে। এরপরে তিজারতের কথা আল্লাহ তাআলা মোসামত তিজারত করতে বলেছেন, এবং তিজারত শব্দটা ব্যবসা বাণিজ্য মানুষের রিজিকে বরকত বেশি দেয়। এই জন্য আখিরাতের খবর দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে এমন ব্যবসার কথা বলবো যে ব্যবসা কঠিন আযাব থেকে তোমাদেরকে রেহাই দেবে। আখিরাতের জন্য ইমান, আমলে সালেহাত, জিহাদ ফি সাবিলিল্লাহ এগুলো করতে বলেছেন। তাহলে তিজারত শব্দটা অনেক ভালো সেন্সে এসেছে, কারণ এক তেজারতের মাধ্যমে অনেক লোকের রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যায়। কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির ওয়া লা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু। তোমরা লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের, মানে যুদ্ধ উপলক্ষে কিন্তু আয়াতগুলো শান্তিপূর্ণ অবস্থার কথা বলা হয়নি। ও যুদ্ধ অবস্থায় যারা ইমান আনে না আল্লাহর প্রতি, আল্লাহ রাসূলের প্রতি, তাদের সঙ্গে তোমরা, এবং আখিরাতের প্রতি যারা বিশ্বাস করে না তাদের সঙ্গে লড়াই করো। যারা আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন এবং তার রাসূল সেগুলোকে হারাম হিসাবে কবুল করে নেয় না, অর্থাৎ ইসলামকে মানে না। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল্লাযীনা উতুল কিতাব, আহলে কিতাবের যারা এই সহি দিনকে কবুল করতে আসে না, বরং এর দুশ্মনী করে, এরকম অনেকেই তখন ইহুদি নাসারাদের মধ্যে করেছিল। হাত্তা ইউতুল জিজিয়া আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন, তারা যতক্ষণ পর্যন্ত না এই ইসলামকে কবুল না করে অথবা জিজিয়া কর দিতে রাজি না হয়, ততক্ষণ লজ্জিত হয়ে, পরাজিত হয়ে, অপমানিত হয়ে ট্যাক্স না দেয়, ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখো। এটা ওই সময়ের মুসলিম রাষ্ট্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে যেটা হয়েছিল ওই সময়ের কথা বলা হয়েছে। আজকের আধুনিক রাষ্ট্রে এইভাবে এটা কতজন কীভাবে কার্যকরী হবে সেটা শান্তিপূর্ণ অবস্থার জন্য এই আয়াতগুলো আসেনি। এটি এসেছে একটি যুদ্ধ অবস্থা এবং মুসলিম স্টেটে যখন এই ধরনের অথরিটি কায়েম হবে সেই অবস্থায়। এখন কোনো মুসলিম রাষ্ট্রের কোনো ইসলামী নিয়ম নীতি নাই বিধায় এটা সেখানে এই কানুনগুলো নিয়মগুলো কার্যকরী হবে না, এটা মনে রাখতে হবে। আউট অফ কনটেক্সট, আমরা যেন কেউ যেন আবার এগুলোর ব্যাখ্যা অপব্যাখ্যার দিকে না যায়।